اہل سنت کا بیڑا پار اصحاب حضور نجم ہے اور نام ہے عطرت رسول اللہ کی.
الحمدللہ رب العالمین، صلاة والسلام علی سید المرسلین، اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم. الصلاة والسلام علیک یا رسول اللہ وعلی آلک و اصحابک یا حبیب اللہ. الصلاة والسلام علیک یا نبی اللہ وعلی آلک و اصحابک یا نور اللہ. درود پاکر اگنیت و فضیلات بان برکات روی اچھے رسول کریم رب رحیم حضرت نور صلی اللہ تعالی علیہ وآلہ وسلم ارشاد کرچن، যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দরুদ শরীফ পাঠ করবে তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দূরে এবং কাছে, দেশে এবং পরবাসে, যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন, ফয়জানে সাহাবা ও আহলে বায়ত সকলকে জানাই স্বাগতম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাতে পাক আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। আজকের বিষয় সম্পর্কেও জানবো। আজকের বিষয় খুবই সুন্দর একটি বিষয়, শুনলে এবং এ সম্পর্কে জানলে আমাদের ঈমান তাজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের ঈমান তাজা হবে। এবং আমি শুরুতেই অনুষ্ঠানের আরো, যেহেতু দুই ইপি হয়ে গিয়েছে, দুই পর্ব হয়ে গিয়েছে, এর মধ্যে আমি বলেছিলাম যে ফয়জানে সাহাবা ও আহলে বাইত, এই আহলে বাইতের শান ও শওকাত, মান ও মর্যাদা এবং এর মহাব্বত আমাদের মধ্যে কিভাবে আসবে, এ সম্পর্কিত বয়ান ইনশাআল্লাহ তাআলা মাদানী ফুল প্রদান করা হবে। তো সেজন্য যারা আমরা রয়েছি, আমরা গভীর মনোযোগ সহকারে, ভালো বড় নিয়ত সহকারে আমরা টিভি স্ক্রিনের সামনে বসি। আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য আমরা অনুষ্ঠান দেখব, এ থেকে মাদানী ফুল নিজে শিখবো, অনেক নিকট পৌঁছাবো। সাহাবা এবং আহলে বাইতের মহাব্বত দিলের মধ্যে আরো বেশি বাড়ানোর জন্য আমরা অনুষ্ঠান দেখব ইনশাআল্লাহ। ফয়জানে সাহাবা ও আহলে বাইত ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা কালাম শ্রবণ করব। নাথ আমাদের সাথে রয়েছেন, আসুন আমরা কালাম শ্রবণ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল
হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ফ্রন্ট পেজ নাই ভাইরা, আসুন আমরা কালাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টির জন্য উদ্দেশ্যে কালাম পাঠ করব এবং শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আসুন দরুদে পাক পাঠ করি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পড়িয়ে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা يا حبيب الله صدا درودوں کی آتے رہے گی جنہیں سن کے دل شاد ہوتا رہے گا جنہیں سن کے دل شاد ہوتا رہے گا خدا اہل سنت کو آباد رکھے اور محمد کا میلاد ہوتا رہے گا. پڑھن صلی اللہ علیہ کیا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ.
صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد پریا مدینہ دورے جب کے من کورے مدینہ جے دورے آقا مدینہ جے دورے اللہم صلی علی سیدنا محمد اللہم صلی علی سیدنا محمد آسرو جھوڑے جائی جوڑی کے دے نیرالا ہے پیتے اکبر دیدارا کا تو مرشو نرمد نہ آئے آسرو جھوڑے جائی شکیے کے دے نیرالا ہے پیتے تو مردی دارا کا تو مرشو نرمدین آئے جب بولے یا میں روئے گے لمبا لائے شعبائی چیڑے چولے گے لو کیوں نیلو نہ آم آئے مدینہ جے دورے آقا مدینہ جے دورے اللہم صلی علی سیدنا محمد اللہم صلی علی سیدنا محمد روتی بوچر آشائی تاکھی جابو شونر مدینہ آئے مونر بیتا بلگو گئے اوہے دورو دی تو مائے پوتی بوچر آشائی تاکھی جابو شونر مدینہ آئے مونر بیتا بلگو گئے اوہے دورو دی تو مائے جابو بولے یا میں روئے گے لمبا لائے شعبائی تھیڑے چولے گے لو کیوں نیلو نہ آم آئے مدینہ جے دورے آقا مدینہ جے دورے اللہم صلی علی سیدنا محمد اللہم صلی علی سیدنا محمد او ماجی بائے تو دارا چاہتے نیے جاوا مائے گورب آمی جابو کی رب تو مرشو نرمدینہ آئے او ماجی بائے ایک تو دارا چاہتے نیے جاوا مائے گورب آمی جابو کی رب ریانو برمدینہ آئے ریدوئی جوڑے ایکی دونی جابو شونر مدینہ آئے تر چوروں نے مربو آمی مربو ناکو بانگلا آئے مدینہ جے دورے آقا مدینہ جے دورے اللہم صلی علی سیدنا محمد اللہم صلی علی سیدنا محمد
صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد شروع تھی ہم جابو انشاءاللہ تعالی মনোয়ার ভাইয়ের কাছে। মনোয়ার ভাই, আজকের বিষয় তো আমাদের উমর রাদিয়াল্লাহু আনহু, তো এ সম্পর্কে আপনার জ্ঞান গর্ব আলোচনা।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা খুবই সৌভাগ্যবান যে সাহাবায়ে কেরামদেরকে আমরা স্মরণ করার উদ্দেশ্যে মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান, প্রিয় অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আল্লাহ আমাদের সবার উপস্থিতিকে কবুল করুক।
আমিন।
মাদানী চ্যানেলের দর্শক যারা রয়েছেন তাদেরকে আল্লাহ কবুল করুক, প্রত্যেককে সাহাবা ও আহলে বাইতের প্রকৃত ভালোবাসা দান করুক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিষয়ে এক আলিম সাহেব খুব চমৎকার বলেছেন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে যখন দোয়া করেছিলেন যে হে আল্লাহ, দোয়ার কিছুটা এমন, হে আল্লাহ ওমরকে বা অপর এক ব্যক্তি আবু জাহাল যে ছিল,
জি,
তো উভয়ের মধ্য থেকে কাউকে তুমি ইসলামের জন্য কবুল করে ইসলামের কাজকে সম্প্রসারিত করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন। আরেক পর্যায়ে বলা হয়েছে যে আল্লাহ তাআলার দরবারে এভাবে দোয়া করা হয়েছে যে হে আল্লাহ, এই উভয়ের মধ্যে যে তোমার পছন্দনীয় বান্দা তুমি তাকে ইসলামের জন্য কবুল করো। তো ওলামায়ে কেরাম বলেন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহ তাআলা যেহেতু ইমানের মতো মহা দৌলত দান করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হিসেবে কবুল করলেন, এতে বোঝা যায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা ছিলেন। তো সেই সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাত এর সুসংবাদ প্রাপ্ত, এবং তিনি একমাত্র খলিফা যার ভয়ে শয়তান রাস্তা ছেড়ে দেয়। সে যেই রাস্তা দিয়ে হাঁটে শয়তান সেই রাস্তা দিয়ে পথ অতিক্রম করে না। তো আমরা আজকে ইনশাআল্লাহ তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব, এবং আমাদের জীবনের মধ্যে এর বাস্তবায়ন ঘটাবো যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আদর্শ ছিল সেটা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন ঘটাবো। তো শুরুতেই আমরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচিতি সম্পর্কে কিছুটা শ্রবণ করি।
জি,
তিনি দ্বিতীয় খলিফা উজিরে নবী আতহার হযরত সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কুনিয়াত আবু হাফস এবং উপাধি ফারুকে আজম। এক বর্ণনা মতে তিনি 39 জন পুরুষের পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়ার বরকতে নবুয়ত প্রকাশে ষষ্ঠ বর্ষে ঈমান আনেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে মুসলমানেরা অত্যন্ত খুশি হয়, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সাথে পবিত্র হেরেম শরীফে প্রকাশ্যে নামাজ আদায় করেন। তিনি ইসলামী যুদ্ধসমূহে বীরত্বের সাথে কাফিরদের মোকাবেলা করেন। সমস্ত ইসলামী অভিযান, সন্ধি ও যুদ্ধ বিগ্রহের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উপকারী বন্ধু ও বিশ্বস্ত পরামর্শদাতা হিসেবে ছিলেন। প্রথম খলিফা আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরে খলিফা হিসেবে হযরত সাইয়েদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনোনীত করে যান। খিলাফতের আসনে বসে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্তাফা জানে রহমত হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিনিধির যাবতীয় দায়িত্ব সুন্দরভাবে পালন করে যান। একদিন ফজর নামাজে এক দুর্ভাগা অগ্নি উপাসক আবু লুলু ফিরোজ নামক এক কাফির ছুরি দ্বারা তার রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর প্রচন্ড আঘাত করে, এবং তিনি আঘাতের যন্ত্রণা সহ্য করতে না পেরে তৃতীয় দিনে শাহাদাতের মর্যাদায় অধিষ্ঠিত হন। শাহাদাতের সময় তার বয়স 63 বছর ছিল। হযরত সাইয়েদুনা সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার নামাজের ইমামতি করেন। ফাইজানে নবুয়াত খলিফায়ে রিসালাত হযরত সাইয়েদুনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পবিত্র রওজা মুবারকের ভিতর ২৪ হিজরি মুহররম মাসের প্রথম তারিখে রবিবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের পাশেই এখনো আজও আরাম করছেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক।
আমিন আমিন।
তো এই যে আমরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম বৃত্তান্ত শ্রবণ করলাম, পাশাপাশি তার ওফাতের বিষয় শ্রবণ করলাম,
জি,
তো ইসলামের মধ্যে যে তার অবদান ছিল, তো এটা তো তার সংক্ষিপ্ত পরিচয় পেশ করা হলো।
সংক্ষিপ্ত পরিচয়,
আমরা যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি,
আচ্ছা,
তাহলে আমাদের ঈমান যেন যেমন সজীব হবে, সতেজ হবে, পাশাপাশি আমাদের জন্য অনেক ইসলামের উপর থাকা আমাদের জন্য সহজ হয়ে যাবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শুনবো আরো ইনশাআল্লাহ তাআলা, ঈমানকে সতেজ করবে ইনশাআল্লাহ তাআলা। আরাফাত মদানী ভাইকে যাব, শানে আমাদের উমরে ফারুক আজম কিছু শান মান বয়ান করার জন্য।
আমাদের এই বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কেননা তিনি তো ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, এটা তো আমরা সবাই জানি। তো ওনার শান সম্পর্কে এভাবে কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার এমন পছন্দনীয় বান্দা ছিলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যদি কখনো কোনো কিছু ইচ্ছা করতেন, ওনার অনেক ইচ্ছা এরকম হলো যে ইনি ইচ্ছা করলেন আল্লাহ রাসূলের দরবারে পেশ করলেন, আল্লাহ তাআলা সাথে সাথে ওনার ইচ্ছার অনুযায়ী অর্থাৎ কার সাথে সম্পৃক্ত রেখে ওনার ইচ্ছা অনুযায়ী সেভাবে কোরআনে পাকের আয়াত নাযিল করেছে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যখন ইসলাম গ্রহণ করলেন, তখন ইসলাম গ্রহণ করার সম্পর্কে অর্থাৎ তিনি ইসলাম গ্রহণ করার পরপরই আল্লাহ তাআলা কোরআন পাকের একটি আয়াত নাযিল করেছেন। কোরআন পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। কানজুল ঈমান শরীফ থেকে অনুবাদ, হে অদৃশ্য সংবাদদাতা নবী, আল্লাহ আপনার জন্য যথেষ্ট এবং এই যত সংখ্যক মুসলমান আপনার অনুসারী হয়েছে। এর তাফসীরের মধ্যে আপনার খাতেম ইরফানে এর শানে নুজুলের মধ্যে এভাবে বর্ণনা করেন, হযরত সাঈদ ইবনে জুবাইর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে এই আয়া, যে আয়াত আমরা এখন শুনলাম, ইয়া আইয়ুহান নবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন, এই আয়াত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আনার প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে। তো আর এখানে রয়েছে, যখন মাত্র ৩৩ জন পুরুষ ও ৬ জন রমণী ঈমান এনে গণ্য হয়েছিলেন, তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। আর শুধু তাই নয়, আপনার যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, তার পূর্বে পর্যন্ত কিন্তু মুসলমানরা নামাজ তেমন প্রকাশ্যে পড়ত না, কিন্তু এবং ইসলামের একটা যে প্রচার প্রসার এটা প্রকাশ্যভাবে করত না, কারণ কি কাফিরদের এদের একটু শক্তি বেশি ছিল। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানে কিতাবের মধ্যে এভাবে বর্ণিত রয়েছে, আমি সারমর্মে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা যা করছি যে ধর্ম গ্রহণ করছি কি সত্যি না? তো সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই সত্যি, তো যখন সত্যি এটাকে আমরা প্রকাশ্যভাবে প্রচার করব। তো প্রকাশ স্বভাবে এরপর নামাজ, এরপর প্রকাশ স্বভাবে ইসলাম ধর্মের প্রচার শুরু হয়ে যাচ্ছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এরপর ইসলামের মধ্যে এক বিশাল শক্তি এসে গেল, আল্লাহ তাআলার এই পছন্দনীয় বান্দা এবং এই ইসলামের দ্বিতীয় খলিফার মাধ্যমে পুরো আপনার প্রায় অর্ধ পৃথিবী তিনি যখন খিলাফতে প্রতিষ্ঠিত হলেন, প্রায় অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন। সেটা একমাত্র এই জন্য হয়েছে ইনাদের ইখলাস এবং আল্লাহ তাআলার পছন্দের বান্দা ছিলেন বিদায়, এবং সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা, তারা সেই শিক্ষা অনুযায়ী চলেছে বিদায়, এই জন্য সম্ভব হয়েছে। তো কোরআনে পাকের অন্য আয়াতও এভাবে এসেছে, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম, অর্থাৎ রোজা সমূহের রাত্রিগুলোতে আপন স্ত্রীদের নিকটে যাওয়া তোমাদের জন্য হালাল হয়েছে। এই আয়াতের শানে নুজুল, এর মধ্যে রয়েছে, এখানে বিস্তারিত রয়েছে, দীর্ঘ রয়েছে, আমি এটা সংক্ষিপ্তভাবে বলছি যে পূর্ববর্তী যে শরীয়তগুলো রয়েছিল শরীয়তগুলোতে ইফতারের পর পানাহার এবং আপনার সহধর্মিনীর সাথে রাত্রি যাপন, এটা এশার নামাজ পর্যন্ত হালাল ছিল, কিন্তু এশার নামাজের পর এটা নিষেধ ছিল। তো এই বিধান সাকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ পর্যন্ত ছিল। তো কোন কোন সাহাবি দ্বারা রমজানের রাত্রি সমূহে এশারের পর আপনার সহধর্মিনীর সাথে রাত্রি যাপন হয়ে গিয়েছিল, এর মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গিয়েছিল। এরপর এরা এই সাহাবীগণ অনেক লজ্জিত হলেন, তো তার মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ছিলেন। তো এই অবস্থা সম্পর্কে যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ অন্যান্য সাহাবীগণ সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পেশ করলেন এই বিষয়টুকু, তখন আল্লাহ তাআলা ইনাদের মনে করেন পক্ষ হয়, আল্লাহ তাআলা ইনারা এই যেটা করে ফেলেছেন, ইনারা লজ্জিত হয়েছেন, তো বরং এরপরে আল্লাহ তাআলা এই কাজটা একেবারে অনুমতি দিয়ে দিলেন। এই আয়াত নাজিলের মাধ্যমে আপনার রমজান মাসেও, আপনার রমজান মাসের রাত্রি তো যেটা এশার পর্যন্ত হালাল ছিল, এশারের পরে অনুমতি ছিল না, সেটা আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করার মাধ্যমে অনুমতি দিয়ে দিলেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে বললেন। আমরা আরো শুনবেন ইনশাআল্লাহ তাআলা, আজকের বিষয় যেহেতু ইসলামের দ্বিতীয় খলিফা, সে সম্পর্কে শুনবো। আমাদের সাথে খুব সুন্দর সুন্দর মুবাল্লিগিন রয়েছে, আমরা আলোচনা শুনছি ইনশাআল্লাহ তাআলা। দর্শকদের কিছু কল আমরা নিয়ে নিব, এরপরে আমরা আবার আলোচনা আসবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন।
আমার নাম হলো মোহাম্মদ। আমার খুব পছন্দের চ্যানেল, আমার আমি রাত দিন এটা দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এবং বাংলা না পেলে এটা একটু মন দিয়ে শুনতে পারতাম এবং খুব ভালো লাগে আমার।
আচ্ছা আচ্ছা, শুনবেন ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেল মানেই তো নাতি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা শুনতে থাকি ইনশাআল্লাহ তাআলা, আরো শুনবো। কিছু আলোচনা আমরা শুরু করেছি, আরো করবেন ইনশাআল্লাহ তাআলা। আহলে বাইতের মুহাব্বত কে বৃদ্ধি করার জন্য সাহাবাই কিরামের জীবনী যদি আমরা পাঠ করি, অধ্যয়ন করি এবং তাদের কর্মপদ্ধতি যদি আমরা দেখি, তাহলে আমাদের দিলের মধ্যে প্রাণ সঞ্চার হয়, ইমান তাজা হয়, পাশাপাশি আহলে বাইতের মোহাব্বত কিভাবে করতে হয়, তাদের শান ও মর্যাদা কিভাবে করতে হয় তাও আমরা শিখতে পারি। আসলে আমরা সেরকম কিছু ঘটনা সম্মান শুনবো ইনশাআল্লাহ, সেরকম কিছু ঘটনা শুনবো আমাদের মোহাম্মদ আলী ভাই থেকে। জি মোহাম্মদ আলী ভাই।
মাদিনী চ্যানেলের প্রিয় একটি অনুষ্ঠান সাহাবা ও আহলে বাইত, এর আজকের বিষয়বস্তু দ্বিতীয় খলিফা। এতে আমরা জানতে পারবো যে হযরত সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান মর্যাদা, সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার বংশধরের প্রতি। যে হযরত সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা হযরত সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে মিম্বারে দাঁড়ালেন।
আচ্ছা,
কোলে নিয়ে মিম্বারে দাঁড়ালেন এবং দাঁড়িয়ে ইরশাদ করলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর যত আমি নিয়ামত পেয়েছি সব আপনার নানা জানের উসিলায় দিয়েছি এবং আপনার নানা জানের বংশধরের উসিলায় দিয়েছি। যারা উপস্থিত লোকেরা ছিল তারা দেখছিলেন যে হযরত সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত ভালোবাসতেন, কত সম্মান করতেন, কত মহব্বত করতেন, যে আমি যা পেয়েছি আপনার নানা জান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উসিলায় দিয়েছি এবং আহলে বাইতের উসিলায় দিয়েছি এবং অপর বর্ণনা রয়েছে যে আপনার উসিলায় দিয়েছি, তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন যে আপনার উসিলায় দিয়েছি।
ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যে শান ও মর্যাদা রয়েছে কোরআনুল কারীম থেকে আমাদের মুবাল্লিগ আরাফাত ভাই আমাদের সামনে অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তো আমরা হাদিসে পাক থেকে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়েকটি মূল্যবান বাণী শ্রবণ করব ওনার সম্পর্কে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সে হতো উমর। এরপর হুজুর আলাইহিস সালামের আরেকটি বাণী হচ্ছে, ইরশাদ করেন হুজুর আলাইহিস সালাম একদিন যে তোমাদের নিকট একজন জান্নাতি লোক আগমন করবে। অতঃপর দেখা গেল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশরিফ নিয়ে আসলেন। আর আল্লাহ তাআলার সন্তুষ্টির মধ্যেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তুষ্টি বিদ্যমান এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তুষ্টির মধ্যেই আল্লাহ তাআলার সন্তুষ্টি বিদ্যমান। আর উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আরো হুজুর আলাইহিস সালাম ইরশাদ করেন, আসমানের সকল ফেরেশতা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করেন এবং জমিনের সকল শয়তান তার ভয়ে প্রকম্পিত থাকে। আর মুমিনদের একটি আলামত হচ্ছে যে মুমিনরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা পোষণ করেন। আর মুনাফিকরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বিদ্বেষ পোষণ করেন।
আচ্ছা, মানে মুমিন এবং মুনাফিকের মধ্যে একটা পার্থক্য এটা।
জি জি।
আচ্ছা,
আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব সুন্দর একটা ঘটনা যে ওনার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন ইশকে রসুল ছিল, কেমন ভালোবাসা
ছিল।
সুবহানাল্লাহ। একদা এক মুনাফিক
জি
এক ইহুদির সাথে ঝগড়া লিপ্ত হলো।
জি।
তখন এটার সমাধানের জন্য বললেন, আমরা এটা সমাধানের জন্য হুজুর আলাইহিস সালামের দরবারে যাই।
জি।
তো সে মুনাফিক ব্যক্তি ছিল, সে জানতো যে আমার পক্ষে রায় আসবে না, যেহেতু হুজুর আলাইহিস সালাম ইনসাফ করেন, রায় ইহুদির পক্ষে আসবে। এরপর ওই ব্যক্তির যখন বললেন তো এই কথা রাখার জন্য হুজুর আলাইহিস সালামের দরবারে গেলেন। তো যেই ঝগড়া এটা সম্পর্কে উপস্থাপন করলেন যে এই ব্যাপার হয়েছে
অমুসলিম এবং
ইহুদি আর মুনাফিক,
মুনাফিক
বলল যে এই ঘটনা তার সাথে আমার হয়েছে, তো হুজুর আলাইহিস সালাম ওই ইহুদি ব্যক্তির পক্ষে রায় দিলেন যে ইনসাফ যেটা হক ছিল সেটা ওই ইহুদির পক্ষে রায় ছিল,
অমুসলিম যিনি ছিল অমুসলিমের পক্ষে রায় চলে গেল,
এটা ইনসাফের মাধ্যমে এটা রায় আসলো।
জি।
তো ওই মুনাফিক এটাকে গ্রহণ করলো না, সে বলল না চলো আমরা উমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে যাই। তো ওই মুনাফিক ওই ইহুদিকে নিয়ে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দরবারে উপস্থিত হলেন। তখন ওই ইহুদি ব্যক্তি যে ছিল সে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আরজ করলেন যে হুজুর আমার এই ব্যাপার আর এটার সমাধান হুজুর আলাইহিস সালাম দিয়েছেন, রায় আমার পক্ষে এসেছে কিন্তু এই মুনাফিক এটাকে গ্রহণ করেনি, সে আপনার দরবারে আমাকে নিয়ে এসেছে, এখন এটার ফয়সালা আপনিই করুন। উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা হুজুর আলাইহিস সালামের যে মীমাংসা এটা তার পছন্দ হয়নি, ঠিক আছে তার সমাধান আমিই করছি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কামরা অর্থাৎ ঘরে প্রবেশ করলেন এবং তরবারি নিয়ে আসলেন আর তরবারি দিয়ে ওই মুনাফিকের গর্দানকে কেটে দিলেন।
তখন এখানে ইশকে রাসূলের অনেকগুলো ই প্রকাশ পায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আদল ইনসাফকারী এবং এর চেয়ে আদল ইনসাফ কারণে ওরা আর পৃথিবীতে আসবে না। তো সেজন্য আমাদের উচিত হচ্ছে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রেম ভালোবাসা নিজের অন্তরে রাখা এবং সে অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করা। আল্লাহ তাআলা আমাদেরকেও সে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। যেহেতু আজকে আমাদের বিষয় হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা, মনোয়ার ভাইয়ের কাছে যাব, এ সম্পর্কে আরো কিছু বয়ান শুনব ইনশাআল্লাহ।
উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলছে। আমাদের একটা কথা আমরা প্রায় শুনি যে আল্লাহকে ভালোবাসতে হবে, অন্যকে ভালোবাসলে এটা হবে শিরক ইত্যাদি ইত্যাদি। তো ভালোবাসার মাপকাঠি আমাদের আল্লাহকে ভালোবাসবো না আল্লাহকে কখনো দেখেছি না কিছু, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ দেখিনি আমরা, যাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে স্বপ্নে দিদার করে নিয়ে।
জি।
এমন একটি চমৎকার ঘটনা রয়েছে সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ড 527 পৃষ্ঠা হাদিস নং 3688। এতে বর্ণিত আছে খাদিমে রাসূল হযরত সাইয়েদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, কিয়ামত কখন সংঘটিত হবে?
জি,
আজকে যেমন অনেক মানুষ কিন্তু কিয়ামতের বিষয় নিয়ে বলে যে কিয়ামত কখন আসবে,
অমুক হবে, অমুক তারিখ হবে, অমুক স্থানে হবে,
হবে, আর অথচ প্রস্তুতি নেই।
জি,
এটা কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আছে, এটা মুনাফিকদের লক্ষণ।
আচ্ছা,
মুসলমান খাতি মুসলমান কিয়ামতের কথা শুনলে তার প্রস্তুতির দিকে সে আগাবে,
আমি
কিয়ামত পেয়ে যাব, প্রস্তুতি নিলাম,
কি প্রস্তুতি নিলাম।
জি, এবং তার আমলের দিকে সে তাকাবে।
জি,
তো সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান যখন জিজ্ঞাসা করলো কিয়ামত কখন সংঘটিত হবে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি কি এর জন্য কোনো প্রস্তুতি নিয়েছো? আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এটা ছাড়া আমার কাছে তো কোনো আমল নেই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আংতা মা মান আহবাবতা, অর্থাৎ তুমি তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো। হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদেরকে কোন সংবাদ এতটা খুশি করতে পারেনি যতটা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই মোবারক বাণী করেছিল, তুমি তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো। অতঃপর হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ভালোবাসি, তাই আমি আশা রাখি তাদেরকে ভালোবাসার কারণে আমি তাদের সাথে থাকব, যদিও আমার আমল তাদের মতো নয়। এই যে একটি ঘটনা, এ থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে।
আচ্ছা,
যে যারা কিয়ামতের প্রস্তুতির বিষয়ে চিন্তা ভাবনা করে, তাদের উচিত আল্লাহ রাসূলকে মহব্বত করা, ভালোবাসা, এবং সেটা আমলে প্রকাশ করা, জবানে প্রকাশ করা, কর্মের মাধ্যমে প্রকাশ করা, এবং এর মাধ্যমে বুঝিয়ে দেওয়া যে আল্লাহ রাসূলের মহব্বতে কিয়ামতের দিন কাজে আসবে। আমরা যারা অনেকে ইবাদত করি, পরে আমল করি, অহংকার করি বা অন্যের অন্যকে তুচ্ছ মনে করে, কিন্তু সাহাবাই কেরামের আমল ছিল কিন্তু এর বিপরীত। তারা কি বললো, যখন আল্লাহ নবী সাল্লাম তাকে জিজ্ঞাসা করলো, বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, এছাড়া আমার কোনো আমল নেই। আর পরে সে যেটা বললো, আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ভালোবাসি, কিন্তু যদিও তার আমার আমল তাদের মতো না। তো এই ক্ষেত্রে আমাদের উচিত যে বাস্তবিক পক্ষে এই যে সাহাবাই কেরামদের আলোচনা অনুষ্ঠান মাদানী চ্যানেল আমাদেরকে সুযোগ করে দিয়েছে, এটা কিন্তু আমাদের জন্য এটা সৌভাগ্য, এবং প্রিয় দর্শক যারা রয়েছেন তাদের জন্য সৌভাগ্য, এবং এটা অনুপ্রাণিত করে আমাদেরকে সাহাবাই কেরামদেরকে ভালোবাসতে হবে। সাহাবাই কেরামদেরকে যত বেশি ভালোবাসতে পারবো আমার নবীর ভালোবাসা হয়ে যাবে, নবীকে ভালোবাসতে পারলে আল্লাহ আল্লাহ তাআলাকে রাজি করতে পারবো। এইভাবে দেখা যায় যে আমরা আমাদের যে ভালোবাসার স্টেপটা সেটা আউলিয়া কেরামদের থেকে ভালোবাসা শিখতে হবে, কিভাবে সাহাবাই কেরামদেরকে ভালোবাসতে হবে, আর সাহাবাই কেরামদের থেকে শিখতে হবে কিভাবে আল্লাহ নবীকে ভালোবাসতে হবে, আর আল্লাহ নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহ তাআলার সাথে সেই ভালোবাসা স্থাপন করা যায়।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, আর
বাবু শরীফ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে মহব্বত করতেন, এই বিষয়ে যেহেতু কথা চলছে, যেহেতু ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কিন্তু আজকে আমাদের বিষয়, তোমার বিভিন্ন দিক নিয়ে আজ আলহামদুলিল্লাহ আলোচনা হচ্ছে।
জি,
তো তোমাদের একটি দিক হচ্ছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ফারুক আজমের মহব্বত।
মহব্বত
তো বুখারী শরীফের 6632 নং হাদিস শরীফে বর্ণিত রয়েছে যে হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমরা রাসূল আকরাম হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাশে বসেছিলাম। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত তার হাতে ধরে রেখেছিলেন।
আচ্ছা,
সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, যার অর্থ হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার নিকট আমার প্রাণ ছাড়া সকল কিছুর চেয়েও বেশি প্রিয়।
আচ্ছা,
অর্থাৎ আমার প্রাণ ছাড়া আমি সবকিছু থেকে বেশি ভালোবাসি, ভালোবাসি আপনাকে, কিন্তু তার চেয়ে বেশি ভালোবাসি আমার
প্রাণকে।
এই কথা বলেছিলেন হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ইরশাদ করেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক।
না, আল্লাহ
তাই উমর, না ওই দয়ালু প্রতিপালকের সফল যার কুদরতের অধীন আমার প্রাণ, তোমার ভালোবাসা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমার নিকট তোমার প্রাণের চেয়েও বেশি প্রিয় হব। যখন এটা বললেন তখন সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, والله لانت احب الي من نفسي। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহ তাআলা শপথ করে বলছি আপনি আমার নিকট আমার প্রাণের চেয়েও বেশি প্রিয়। এই কথা শুনে আমাদের প্রিয় আফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইশাদ করলেন, আল আন ইয়া উমর, অর্থাৎ হে উমর এবার তোমার ভালোবাসা পরিপূর্ণ হয়ে গেছে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে একটা কথা সুস্পষ্ট, কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা কিন্তু এখানে। আজকের আমাদেরকে যদি প্রশ্ন করা হয় আমাদের কাছে মানে ভালোবাসার পাত্র কোনটা, আমাদের কাছে এক কথায় প্রকাশ দুনিয়ার প্রতি আমাদের কত মহাব্বাত, স্ত্রী পুত্রের প্রতি আমাদের কত মহাব্বাত, মা বাবার প্রতি কত মহাব্বাত। অর্থাৎ যদি আমরা ফর এক্সাম্পল মানে কাউকে বলা হয় না যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সে যদি চিন্তায় পড়ে যায়, সে যদি জবাব দেয় আমি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসি, তাহলে হয়তো এরকম লোক থাকতে পারে দুনিয়া মানে পাশে যে বসা থাকে সে হয়তো নারাজ হয়ে যাবে। এমন একটা পজিশন আমাদের সমাজে এখন আসছে না এরকম, কিন্তু অথচ আমাদেরকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাহলে আমাদের ইমানই পরিপূর্ণ হবে না, ইমানে কামেলাই হবে না। ইমানে কামেলার জন্য তো এই শর্ত, সেজন্যই তো তাই এসেছে। নিশ্চয় নিঃসন্দেহে সাহাবাই কিরাম আলেম রেদওয়ানগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতেন,
এরা যদি আমাদের প্রিয়তা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসত, তাহলে এই সাহাবে কিরামরা সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে কিন্তু হিজরত করতে পারতেন,
হিজরত করতে পারতেন।
এই যে নিজের দেশ
সবকিছু ত্যাগ করলেন,
আত্মীয় স্বজন, নিজের মা বাবা, ভাই বোন, পরিবার পরিজন সবাইকে ত্যাগ করে হিজরত করেছেন, এটা একমাত্র হচ্ছে ভালোবাসার বই,
ভালোবাসার বই। বিশেষ করে গতকালকের আমাদের বিষয় ছিল সিদ্দিকে আকবর, আশিকে আকবর জানো, আমার স্মরণ আসছে এখন গতকাল হতে রেওয়াজ বলা হয়নি, সকলেই হয়তো আমরা জানি যে যখন হিজরতের রাতে কখনো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যাচ্ছেন, কখনো আবার পিছনে, কখনো সামনে কখনো পিছনে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সব কিছু জানেন, তারপরে বললেন হে সিদ্দিক এই আচরণ কেন, কখনো সামনে কখনো পিছনে? বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি সামনে যাচ্ছি, মনে হচ্ছে যেন অমুসলিমরা আপনাকে অ্যাটাক করার জন্য সামনে থেকে আসতেছে, এজন্য আগে যাতে করে তীরটা আমার বুকে লাগে সেজন্য আমি সামনে চলে যাই। আচ্ছা পিছনে এজন্য যাই, আমার কিছুক্ষণ পরে মনে হচ্ছে যে অমুসলিমরা কাফের বেঈমানরা পিছন থেকে আক্রমণ করবে, আমি ছাড়া দৌড়ে পিছনে দিকে চলে যাই।
পিছনে যাওয়া এটা আসলে এটা হচ্ছে অন্য কিছু কোনো কিছু নয়, প্রিয়তা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকে একটু যেন কোনো আঘাত না পড়ে, কোনো ক্ষতি না হয়, এই চিন্তা করে বারবার কতক্ষণ এদিকে কতক্ষণ এদিকে।
আপনি চিন্তা করেন
যেমন মহাব্বত,
যেটা আমাদের গোলাম মুস্তফা বললেন যে আবার যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আমার পরে কেউ যদি নবী হতো তাহলে ওমরে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতো। এখানে জানাশিন তার মানে পদমর্যাদা, এটা কতটুকু আস্থা ভাজন হলে, কতটুকু প্রিয় ভাজন হলে, কতটুকু আস্থা অর্জন করলে সে এই পদে অধিষ্ঠিত করানো হয়। যদিও খাতামুন নবীয়্যিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না, কেউ নবুয়ত প্রাপ্ত হবে না। তারপরে এত বড় ফরমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানে পাক থেকে এসেছে, এটা আমাদের নিশ্চয়ই এটা শিক্ষণীয় ব্যাপার, আমাদের মুসলিম উম্মার জন্য শিক্ষণীয় ব্যাপার যে আমাদেরকেও
আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটাই যে আফজাল বাসর বাদাল আম্বিয়া আবু বকর অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তাম আম্বিয়ার পরে ওনার স্থান, এরপর হচ্ছে হযরত ওমর
ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হচ্ছে আমাদের আহলে সুন্নাতের আকাইদ, তো এই আকায়েদের উপরে আমাদের থাকতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এবং কথা হচ্ছে এটা নিয়ে যে ফরমান কেমন, ফরমান কেমন কেমন শান,
আর ইনাদের মহব্বত আসলে বাপু। এই যে হাদিসে পাকে আপনার সরকার সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি সাল্লাম ইরশাদ করেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, অর্থাৎ তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার পিতামাতা সন্তান সন্ততি এবং সকল লোকের চেয়ে বেশি প্রিয় হব না। অনেক সময় আমরা আমাদের এক্সপিরিয়েন্স এরকম মানুষ দেখা যায় যে আমরা যখন বলি আমরা প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালিসাল্লামের গোলাম, তো এর মধ্যে ওয়াসওয়াসা আছে, ওয়াসওয়াসা দিয়ে থাকে অনেক অনেক ওয়াসওয়াসা দিয়ে থাকে যে কুমন্ত্রণীতে দিয়ে থাকে নবীর গোলাম বলছে, আল্লাহর গোলাম মানা হতে পারে নবীর গোলাম কেন? আসলে এই নবীর গোলাম বলা এটা কিন্তু এখন থেকে নয়, এটা সাহাবা ইকরামগণ বলেছেন, নিজেদেরকে নবীর গোলাম বলেছেন। যেভাবে আপনার হযরত সাইয়্যিদানা সাঈদ বিন মুসাইয়্যাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদানা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতের দায়িত্বে অধিষ্ঠিত হন তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে দাঁড়িয়ে বললেন, কুনত মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফাকুনতু আবাদাহু ওয়া খাদিমাহু, অর্থাৎ আমি হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের বরকতময় সহচর্য থেকে ফয়স প্রাপ্ত হয়েছি, বেশ আমি হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের গোলাম এবং খাদিম ছিলাম।
সুবহানাল্লাহ,
এই গোলাম এবং খাদিম এটা সাহাবে কেরামদের জবানে পাকে বলে আমাদের শিক্ষা দিয়েছেন। যখন সাহাবে কেরামরা নিজেদেরকে গোলাম বলছেন তাহলে আমরা কি?
শুধু আপনি তো সাহাবাই কেরাম গোলাম বলছেন, সাহাবাই কেরাম শুধু রবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেননি, পাশাপাশি অন্য কারো গোলাম বলেছেন, কি বলেন আলী ভাই?
শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামার বারা তোমরা আলিয়া কুফরিয়া কালিমাত কে বারে মে সওয়াল জবাব, এর মধ্যে সাইয়্যিদি আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর একটি কল উদ্ধৃত করেছেন, যে সাইয়্যিদি আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার বংশধরকে ভালোবাসা হচ্ছে ফরজ আইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার ভালোবাসা এবং তার বংশধরের ভালোবাসা দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই বরকতের কারণ। সাইয়্যিদি আলা হযরত বলেন, আহলে সুন্নাত কা হে বেরা পার আসহাবে হুজুর, আহলে সুন্নাত কা হে বেরা পার আসহাবে হুজুর, নজম হে আর না হে ইতরাত রাসূলুল্লাহ কি।
গোলাম কথাটা আরাফাত ভাই নিয়ে আসছিলেন, ওই থেকে আমি হিং দিয়েছিলাম যে আসলে সাহাবাই কেরামের আজিজানা যে ইলতিজা এবং তাদের যে বিনয় ভাব ছিল, তারা তাদের মুখের ভাষা প্রত্যেকটি ভাষা সে শুনলে শুনতেই মনে চায়। বিশেষ করে এই এখনো কি গোলাম নাই? গোলাম কিন্তু এখনো আছে আমাদের সমাজের মধ্যে, কর্মচারী বলতেই যে গোলাম, কিন্তু আমরা এটাকে কি রূপটা চেঞ্জ করে ফেলেছি, অর্থাৎ আমাদের আলফা চেঞ্জ হয়ে গেছে। সেজন্য আমাদের কথা হচ্ছে যে আপনার এই কাজগুলো আমাদের করতে হবে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিজের অন্তরে ই করতে হবে,
বৃদ্ধি করতে হবে,
বৃদ্ধি করতে হবে। মাদানী ফুল যদি আরাফাত ভাই দিতে চাচ্ছেন সংক্ষিপ্ত মনে হচ্ছে।
একটি ঘটনা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য এটা একটু বলে দিতে ভালো হয়। এটা যে একবার আপনার বর্ণিতে বাবু রয়েছে হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খিলাফতে আদিষ্ট ছিলেন তখন সাহাবায়ে কেরাম আলী রিদওয়ান এর হাতে কিসরার রাজধানী মাদাইন বিজয় দান করলেন। আল্লাহ তাআলা যখন ওনাদেরকে এই জায়গা বিজয় দান করলেন এবং গনিমতের মাল মদিনা মুনাওয়ারায় এলো, তখন আমিরুল মুমিনীন হযরত সাইয়েদনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে চাটাই বিছালেন এবং সমস্ত গনিমতের মাল এতে জমা করলেন। অর্থাৎ সেই যুদ্ধে আপনার যা গনিমতের মাল এসেছিল সেই যুদ্ধ থেকে সেই গনিমতের মাল নিয়ে তিনি সেখানে চাটাই নিয়ে বসলেন এবং এগুলো এখন প্রদান করবেন। তো মসজিদে নববীতে যখন তিনি চাটাই নিয়ে বিছালেন তো সাহাবায়ে কেরাম আলী রিদওয়ান মাল নেওয়ার জন্য জড়ো হয়ে গেল। সর্বপ্রথম হযরতে সাইয়দনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন এবং বললেন, হে আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা যা মুসলমানদেরকে সম্পদ দান করেছেন তা থেকে আমার অংশ আমাকে দিয়ে দিন। তিনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনার জন্য বড়ই মর্যাদা এবং সম্মান। সাথে সাথে তিনি রাদিয়াল্লাহু তাআলা 1000 দিরহাম তাকে দিয়ে দেন, তিনি নিজের অংশ নিলেন এবং চলে গেলেন। এরপর হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন এবং নিজের অংশ চাইলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার জন্য বড়ই মর্যাদা এবং সম্মান রয়েছে। সাথে সাথেই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1,000 দিরহাম তাকেও দিয়ে দিলেন। এরপর তার সন্তান হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, অর্থাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান যখন দাঁড়ালেন এবং তিনি নিজের অংশ যখন চাইলেন, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার জন্য বড়ই মর্যাদা ও সম্মান এবং সাথে সাথে তাকে 500 দিরহাম দিন। ইমাম হুসাইন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1,000 করে দিলেন এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 500 দিলেন। তো তিনি আরজ করলেন, হে আমিরুল মুমিনিন, আমি তখনও হযরত পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাথে তলোয়ার নিয়ে আল্লাহ তাআলার পথে যুদ্ধ করেছি যখন সাইয়্যিদুনা হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়সী, অর্থাৎ তোমাদেরই মুন্না ছিল, ছোট ছিল। এরপরও আপনি তাদের 1,000 দিরহাম করে দিলেন আর আমাকে 500 দিরহাম। তো হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাইনের ভালোবাসার সাগরে ঢেউ কেলে গেল এবং এই ভালোবাসায় তিনি বললেন, জি হ্যাঁ অবশ্যই, যদি তুমি চাও যে আমি তোমাকেও তাদের সমান অংশ দিই তবে যাও, প্রথমে তুমি হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পিতার মতো পিতা, তাদের মায়ের মতো মা, তাদের নানার মতো নানা, তাদের নানির মতো নানি, তাদের চাচার মতো চাচা এবং তাদের মামাদের মতো মামা এনে দাও এবং তুমি তা কখনো করতে পারবে না। কেননা আবু হুমা ফা আলিউল মুরতাজা, তাদের পিতা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মুহুমা ফা ফাতিমাতুজ জাহরা, তাদের মাতা হলো সাইয়্যিদাতানা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাশাআল্লাহ জাদ্দুহুমা মুহাম্মাদুল মুস্তাফা,
মাশাআল্লাহ
তাদের নানা হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম।
এইভাবে বাকিগুলো তিনি
বলতে লাগলেন। কেমন ছিল ইশকি রাসূলুল্লাহ আকবার সাহাবাই কেরাম, আল্লাহ তাআলা আমাদেরকেও এভাবে ইশকি রাসূল দান করুক। আমিন বিজাহি নবীর আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু
তাআলা
আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি।
আহলে সুন্নাত কাগ বেড়া পার আসহাবী হুজুর, নজম হ্যায় অর নাম হ্যায় ইত্রত রাসূলুল্লাহ কী,